জয় শ্রীরাধে। গতদিন আমরা এই মহাভারতের অনুপাতে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, তাই আমরা গত দু তিন দিন যাবৎ রামায়ণ আস্বাদন করছি। আজও আমরা রামায়ণই আস্বাদন করব। গতদিন ভগবান রামচন্দ্র তিনি বালিকে বধ করেছিলেন এবং সে সময় চাতুর্মাস ব্রত আরম্ভ হয়ে গিয়েছিল, মানে বর্ষার চাতুর্মাস আরম্ভ হয়েছিল। তা সেই বর্ষাকালের জন্য কোথাও আর যাওয়া সম্ভব হলো না। ভগবান রামচন্দ্র তিনি সেই পর্বত গুহায় বহুদিন অপেক্ষা করতে থাকলেন, কবে এই বর্ষাকাল সুসমাপ্ত হবে, তারপরে সেই সীতাদেবীর অন্বেষণে তারা বেরোবে। দেখতে দেখতে সেই মাল্যবান পর্বতে ভগবান রাম এবং লক্ষ্মণ তারা চার মাস অপেক্ষা করল। অপরদিকে ভগবান রামচন্দ্রের দ্বারা রাজ্যপ্রাপ্ত হয়ে সুগ্রীব সে বিষয়ের মধ্যে এমনভাবে ডুবে বিষয় ভোগ করতে লাগলো যে তার সেই রামচন্দ্রের দেওয়া কথার প্রতি বিশেষ যত্ন ছিল না। ভগবান রামচন্দ্র তিনি চিন্তা করলেন এই সুগ্রীব তার বোধহয় প্রতিজ্ঞার কথা ভুলে গেছে, তাই মহাতেজস্বী লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ তুমি এক কাজ করো, তুমি গিয়ে সেই সুগ্রীবকে আগে গিয়ে জিজ্ঞাসা করবে তুমি কি তোমার শর্তের কথা ভুলে গেলে, যদি সে ভুলে যায় তাহলে তার উচিত দণ্ডবিধান করবে, আর সে যদি দেবী সীতার মানে খোঁজ খবরের জন্য কিছু করে থাকে তাহলে আর তেমন বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। লক্ষ্মণ তিনি জ্যেষ্ঠ ভ্রাতা রামের আদেশ পেয়ে তিনি চললেন কিষ্কিন্দায়। কিষ্কিন্দায় গিয়ে তিনি সেই ধনুষ বাণ নিয়ে যখন ক্রোধান্বিত হয়ে ছুটেছেন তখন মানে সকলে ভয়ভীত হল যে এই লক্ষ্মণের ভয়ঙ্কর ক্রোধ, অতএব সে এখন সুগ্রীবের উপর ক্রোধিত হয়েছে, একথা হনুমানজি এবং আদি আদি সকলে বুঝতে পারলেন। আর হনুমানজি তিনি তো খুব বুদ্ধিমান, তাই ভেতরে গিয়ে সেই নৃত্য গীতে দেবীদের সঙ্গে ছিলেন এই সুগ্রীব, তা সেই সুগ্রীবকে তিনি গোপনে গিয়ে খবর প্রদান করলেন যে লক্ষ্মণ তিনি ভীষণ ক্রোধিত, ক্রোধিত হয়ে সে কিষ্কিন্দা নগরের মধ্যে প্রবেশ করেছে, তার হুঙ্কারে সমস্ত বানর সেনা তারা ইতস্তত পালিয়ে যাচ্ছে, তুমি এখন তোমার স্ত্রীকে নিয়ে তাকে স্বাগত জানাও, তা না হলে কি হবে তার কোনো ঠিক নেই। সত্য সত্যই তিনি ভুলে গিয়েছিলেন, হনুমানজি যখন মনে করিয়ে দিলেন তখন তিনি বলছেন যে হে হনুমানজি, আপনি আমাকে যথাসময়ে সেই জ্ঞান দিয়েছেন, আজ চার মাস অতিবাহিত হয়ে গেল, আমি আমার হারিয়ে যাওয়া রাজ্যকে পেয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম। যাক, তারা স্বামী স্ত্রী দুজনে লক্ষণের মানে স্বাগত জানালেন এবং লক্ষণ সে একেবারে সর্পের মতন ফোঁসফোঁস করছে আর বলছেন, সুগ্রীব মহারাজ তুমি কি তোমার দেওয়া প্রতিজ্ঞার কথা ভুলে গেছো? সুগ্রীব বলল, না না ধাত লক্ষ্মণ, আমি তা কখনোই ভুলিনি। মানে এই বর্ষাকাল গেল তো, বর্ষাকালে চতুর্দিকে ভীষণ বর্ষা হয়, এইবার আমি সব কিছু ঠিক করছি। দেখতে দেখতে হনুমানজির সঙ্গে পরামর্শ করে তিনি সমস্ত মানে যেখানে যেখানে বানর সেনা ছিল তারা সকলকে একত্রিত করার জন্য তিনি দূত প্রেরণ করলেন। দেখতে দেখতে সেখানে কোটি কোটি বানর সৈন্য একত্রিত হল। আর লক্ষ্মণ ফিরে গিয়ে সেই গিরিগহরে ভগবান রামচন্দ্র ছিলেন, তাকে বললেন যে তিনি একটু বিমনা হলেও কাজটা তার মাথায় ছিল, তথাপি আমি কিছু ক্রোধ প্রকাশ করে এসেছি, এখন সে ভীষণভাবে লেগে পড়েছে। বলছে ঠিক আছে তাও। এবারে দেখতে দেখতে তিনি বিভিন্ন প্রকারের মানে সব ব্যাটেলিয়ান তৈরি করলেন, মানে আলাদা আলাদা ফৌজ তৈরি করে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিকে দলবদ্ধভাবে পাঠালেন। বহুদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু একে একে সমস্ত দল তারা ফিরে আসল। একমাত্র সেই দক্ষিণ দিকে গিয়েছিল অঙ্গদ এবং হনুমানজি জাম্বুবান, তাদের সেই দলটা দক্ষিণ দিক থেকে ফিরে আসেন। ভগবান রামচন্দ্র তিনি বিমনা হয়ে পড়লেন, ইয়াহা আমি বোধহয় সেই সীতা দেবীর সন্ধান পাব না। বালি বললেন যে এই যে চারটি জল চারটি দিশাতে আমি পাঠিয়েছিলাম, তন্মধ্যে মানে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রধান প্রধান বানরগণ দক্ষিণে গিয়েছে, প্রভু তারা বড়ই কুশল, তা আমার মনে হয় তাদের দ্বারাই আপনি সীতা দেবীর খবর পাবেন। অপেক্ষা করে রইল, অনেক অপেক্ষা করার পরে অকস্মাৎ মানে কিছু বানর সেনাগণ বলল যে মহারাজ, সেই হনুমানজি এবং জাম্বুবান তারা দেখলাম সেই যে আপনার মধুবন নামক একটি অবধি রক্ষা স্থান আছে তার ভেতরে প্রবেশ করেছে। ভগবান রামচন্দ্রকে বললেন যে প্রভু আপনি চিন্তা করবেন না, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে সেখানে হনুমানজি তার সদলবলের সঙ্গে ফিরে আসল। তা হনুমানজিকে আসতে দেখে যে কার্য সুসম্পন্ন করে তার মুখের ভাবভঙ্গি তো কিছু পরিবর্তন থাকে, হনুমানজিকে দেখে একটু হাসি খুশি ভাব। তিনি এসে প্রথমে রামচন্দ্রকে প্রণাম করলেন। প্রভু তিনি উঠে দাঁড়িয়ে বলছেন যে হনুমান তুমি কোনো খবর পেয়েছো তো? বলছেন প্রভু চিন্তা নেই, আপনি উপবেশন করুন, আমি খবর নিয়ে এসেছি সীতা মায়ের। শুনে হৃদয়টা আনন্দে ভরে গেল, চক্ষু থেকে প্রভু রামের অশ্রু বয়ে চলল। তিনি বলছেন হনুমানজি আমি আর ধৈর্য ধরতে পারছি না, তুমি বলো কেমনভাবে কোথায় কিভাবে গেলে। বলছেন যে আমরা সেই মধুবন নামক যে এক পর্বত কন্দর মানে গুহা তার মধ্যে প্রবিষ্ট হলাম, তার মধ্যে আমরা বহুদিন মানে সে এক মায়ার মধ্যে পড়ে থাকলাম, তারপরে সেই নগরীর এক দেবী প্রকট হলেন, তিনি আমাদের বহুবিধ কিছু খেতে দিলেন, আমরা খেলাম, আমাদের শান্তি যে এ তো খুব ভালো জিনিস, এ তো কোনো অসুবিধা নেই। দেখতে দেখতে বিশাল সেতু তৈরি করে ফেলল, এত বিশাল সেতু যে সমস্ত পাথরগুলোই সেখানে ভাসতে থাকল। এইভাবে দেখতে দেখতে তারা বিশাল সেতু রচনা করে রামচন্দ্রের জয় দিতে দিতে সকলে সেই রাবণের রাজ্যে মানে লঙ্কায় গিয়ে উপস্থিত হল। এবারে লঙ্কায় গিয়ে উপস্থিত হয়ে সেখানে বানর সেনাগণ যত রাক্ষস পায় ধরে মেরে দেয়, মানে যাতে খবর পৌঁছে যায়। এবারে রাবণ সে চিন্তা করলো এই 100 যোজন বিস্তৃত যে বিশাল সেতু তারা কি করে তৈরি করলো, তার ভেতরে ভেতরে কিন্তু একটু ভয় হচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ করেন। এবারে একদিন মানে ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার পূর্বে তিনি সেখানে অঙ্গদকে পাঠানেন, মানে হনুমানজির পরাক্রম তো দেখেছে, তাহলে হনুমানজি যদি বারবার যান তাহলে সেই রাবণ মনে করবে তাদের মধ্যে বোধহয় এই একজন বীরই আছে, তাই অঙ্গদকে পাঠানোর কথা বললেন সুগ্রীব এবং জাম্ববান। জাম্ববান বললেন, প্রভু আপনি অঙ্গদের পরাক্রম পূর্ণরূপে জানেন কিনা আমি জানি না, সে মানে বাগযুদ্ধেও কুশলী, তার সঙ্গে কথাবার্তা বলেও পারবে না, তার সঙ্গে বীরেও পারবে না। তো বলছেন আচ্ছা তাহলে তাকেই পাঠানো হোক দূত হিসাবে, আমরা সেই ভয়ঙ্কর যুদ্ধ করার পূর্বে কমপক্ষে তাকে একবার চেতনা দিই, সাধুদের এমন করাই উচিত। অঙ্গদ গেলেন, অঙ্গদ গিয়ে তাকে তো মানে চতুর্দিকে প্রহরী বেষ্টিত হয়ে যেতে হলো। গেলে সেই দুষ্ট রাবণ বলছে, আরে বানর কি খবর বলো। তা অঙ্গদ প্রথমেই বলছে, ওরে দুষ্ট রাবণ, সে ওই সবার মধ্যে এক লাগিয়ে যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই, বলছেন ওরে দুষ্ট রাবণ তুমি তো সভ্যতাই শেখনি, আমি শ্রীরামের দূত। বলছেন আরে সেই শ্রীরাম হোক আর যে রাম হোক সে তো এক ভিখারী, তা তুমি ভিখারীর দূত এসেছো তোমার সঙ্গে আবার কি ব্যবহার করবে। বলছেন সাধারণ সভ্যতা হচ্ছে যে তাকে আগে বসার আসন দেওয়া উচিত, তুমি তো তা দিলে না, তা আমি আসনটা তৈরি করে নিই। এবারে দেখতে দেখতে সেই যে হনুমানের লেজ যত বড় হয়েছিল তার থেকে বোধ হয় 5-7 গুণ বড় হলো এই অঙ্গদের লেজ, সে লেজ জড়িয়ে 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 সে মানে রাবণ যেখানে বসেছিল তার থেকে পুরায় আরো 10 হাত উপরে সে বসল। দিয়ে রাবণ দেখছে উঁচু করে এমন করে, বলছেন আমরা আমাদের নিজেদের আসন তৈরি করে নিই, যারা সভ্যতা জানে না ব্যবহার জানে না। রাবণ চিন্তা করছে এ আবার কেমন জন্তু আর কেমন সাহস যে আমার থেকেও আরো 10 হাত উপরে বসে আছে, তাহলে সেই রাবণ যে সিংহাসনে বসে আছে তার সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে এমন করে দেখ। এবারে কথাবার্তা আরম্ভ হল, তা বলছেন তুমি তোমার পরিচয় দাও। তা বলছেন আমি বালির পুত্র অঙ্গদ। তা বলছেন ওহো বালি তো আমার মিত্র ছিল। বলছেন বালি কোথায় আপনার মিত্র ছিল? আপনি আমার পিতা বালির সঙ্গে মিত্রতা করেছেন, একবার শত্রুতা করতে গিয়েছিলেন, তিনি আর্নিক করছিলেন, আপনি যে সময় গিয়েছিলেন আপনাকে বগলে চাপিয়ে রেখেছিল, এবং আমার পিতার নিয়ম ছিল যে সে আর্নিক করার পরে সুমেরুকে প্রদক্ষিণ করে এসে বাল্যভোগ করতেন, তাই তুমি যখন শত্রুতা করতে গিয়েছিলে তা তোমার বীরত্বের কথা আমি খুব জানি, তুমি যে কোথায় কোথায় কত পেটানি খেয়েছো আমার কাছে সব হিসাব আছে। তা বলছেন তুই সাবধানে কথা বল, আমি তো তোর সঙ্গে ভালো কথা বলতে চাইছি, যে তুই সেই রামের সঙ্গে মিশেছিস কি জন্য, সেই রাম তোর পিতাকে মেরেছে, আর তোর তো উচিত যে আমার সঙ্গে মিশে সেই রামকে হত্যা করা। তা বলছেন দেখো আমি ওই ঘুষখোরের মধ্যে নই, তার কর্ম অনুসারে তার মৃত্যু হয়েছে, তুমি তোমার কথা বলো। তা বলছেন আমি বড় বীর। বলছেন সে তো আমি বললাম যে আমার পিতা তুমি যে কত বড় বীর, উকুনের মতন বগলে চাপিয়ে রেখে মানে পরিক্রমা করে তারপরে কেমন মারটা লাগিয়েছিল, মনে পড়ে না কিসের বীর তুমি, আর সেই কার্তবীর্য অর্জুন তোমাকে পিটিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছিল, কিসের বীর তুমি, আর তুমি যে তোমার এই বীরের কথা বলছো, তুমি অবলা এক নারীকে একা পেয়ে অপহরণ করেছো, এ তো হিজড়ারা করে। রাবণের মুখটা তো শুকিয়ে গেল উচিত কথা শুনে। ইন্দ্রসেনাদি বলছে যে তাকে বধ করো, তাকে ফিরিয়ে যেতে দেওয়া যাবে না। তা বলছেন রাবণ এরা কি বধ করবে আমাকে, আমি ইচ্ছা করলে এই তোদের সবগুলোকে মানে এখানে পুঁতে দিয়ে যাব, রামের দরকার হবে না, আমাদের প্রভু শ্রীরামের দরকার হবে না। কিন্তু প্রভুর সেই আদেশ নেই বলে আমি কিছু বলছি না। তখন বলছে যে তুই এখনো সাবধানে কথা বল, বলছে এর থেকে সাবধানে আর আমি কোনো কথা বলতেই পারি না। বলছে যে আমি অন্তিম চেতনা এটাই দিচ্ছি যে তুমি তার সহধর্মিনী দেবী সীতাকে ছেড়ে দেবে, হ্যাঁ না বলো। তো বলছে না আমি ছাড়ব না। তখন তিনি প্রজাদের দিকে তাকিয়ে বলছেন দেখো এই দুষ্টের জন্য তোমাদেরও নাশ হবে। তখন ভীষণ ক্রোধিত হলো যে এ তো আমার সব মানে সৈন্য সামন্ত মানে ভাগানোর চক্রে আছে, বিপক্ষে করার চক্রে আছে। ভীষণভাবে ক্রোধিত হয়ে বলছেন যে একে বধ করো। এবারে প্রায় দশজন শস্ত্রধারী রাক্ষস তাকে যখন বধ করতে গেল, তা যেমন সেই ঘুড়ি ওড়ায় তাদের সেমনভাবে উড়িয়ে একবার ছাদে তুলে দিল দশজন। বলছেন রাবণ আমার প্রভুর আদেশ নেই মানে অর্ডার নেই, তা না হলে আমি তোকে এক্ষুনি এখানেই পুঁতে ফেলতে পারি। বলছেন তোর যদি এত ইচ্ছা আমার শক্তি পরীক্ষা করার, তাহলে এক কাজ কর, আমি এই রামের শপথ নিয়ে বলছি, দক্ষিণ পাটা আগে স্থাপনা করেছে মানে রেখে, বলছেন আমার এই পাটা যদি কেউ নাড়াতে পারে, তাহলে আমি আমার প্রভুর হয়ে বলছি যে প্রভু আর যুদ্ধ করবে না, সে পরাজিত হয়ে এখান থেকে চলে যাবে। কেমন বড় মানে এক প্রতিজ্ঞা করল, চিন্তার বিষয়। এবারে দেখতে দেখতে সমস্ত রাক্ষসগণকে দিয়ে তার পা ধরায়, কেউ চিত হয়ে পড়ে, কেউ উল্টে পড়ে, কেউ বলে কি মানে মনে হচ্ছে যেন বিদ্যুতের শক মারছে। দিয়ে অন্তিম সময় ইন্দ্রজিৎ আসলো, ইন্দ্রজিৎ তো পারল না। এবার অঙ্গদ কিন্তু ভারী চালাক লোক, অঙ্গদ দেখলো এই রাবণ তো পা মানে সরিয়ে ফেলবে, তখন চালাকি করে মানে এটাও একটা রাজনীতি, তিনি বলছেন ওরে দুষ্ট তুই আমার পা ধরছিস কেন, যদি ধরতেই হয় তাহলে তুই প্রভু রামের ত্রিচরণ ধর। আর অঙ্গদ জানে যে রাবণ ঠিক তার পা তুলে দেবে। এবার সে যখন মাথা নিচু হয়ে মানে তার পা ধরতে গেছে, সে তার মুকুটটা নিয়েছে, নিয়ে সেটা এমনভাবে ছুঁড়ে ফেললো যে প্রভুর সেই মানে প্রভুর চরণের কাছে গেল অনেক দূরে। বিভীষণ বলছে যে প্রভু আপনি চিন্তাযুক্ত হবেন না, এ অঙ্গদই মানে সেই রাবণের যে রাজমুকুট সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবারে বলছেন যে তোকে যদি চরণই ধরতে হয় তাহলে তুই গিয়ে প্রভুর চরণ ধর, তাহলেই তোর শান্তি মুক্তি এবং তুই জীবনে বাঁচতে পারিস। এবারে সকলে মিলে যখন তাকে তাড়া করল, সে আকাশে উঠতে আরম্ভ করলো হনুমান। তারপরে এসে মানে অঙ্গদেশে সমস্ত বৃত্তান্ত বললেন। সমস্ত বৃত্তান্ত শুনে তারা তো একেবারে বড় আশ্চর্যিত হয়ে এই অঙ্গদকে তাদের বাহবা দিলেন। এবারে দেখতে দেখতে তাদের মধ্যে মহাসমর আরম্ভ হয়ে গেল, ভয়ঙ্কর যুদ্ধ, যা বিস্তারিতভাবে মহাভারতে বলেননি, আমরাও সংক্ষেপ আকারেই শ্রবণ করছি। সমস্ত যে সমস্ত ছোট মোটো মন্ত্রীরা ছিল তারা সব মারা গেল। এবারে মানে তার ভ্রাতাদের যে সমস্ত পুত্রগণ ছিল তারাও মারা গেল, রাম লক্ষ্মণ এবং হনুমানজি, জাম্ববান, সুগ্রীব এবং এই অঙ্গদ, তারা বিভিন্নভাবে মানে তাদের অস্ত্র কি বিশাল বিশাল শাল বৃক্ষ তুলে তো মেরে ফেলে, তাদের উপর ছুঁড়ে দেয়, পাহাড়ের চট্টানকে তুলে ফেলে, এইভাবে সমস্ত মানে সেই রাক্ষসদের বধ করতে থাকুক। তারপরে রাবণ চিন্তাযুক্ত হয়ে রাবণও মাঝখানে যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু সেখানেও মানে উভয় পক্ষেই মানে ক্ষয়ক্ষতি হয়েছে। এবারে তিনি চিন্তা করছেন যে আমার অনুজ যে কুম্ভকর্ণ তাকে জাগানো হোক, তাকে জাগানো বড় মুশকিলের কথা, হাতি ঘোড়া পালকি নিয়ে তার কানের মধ্যে মুখের মধ্যে বিভিন্ন প্রকার খাবার সাজিয়ে তাকে জাগাল। জাগালে মন্ত্রীরা বলল যে লঙ্কেশ তোমার জ্যেষ্ঠ ভ্রাতা দেখা করতে বলেছে, তার বিশাল শরীর, বহুদিন ঘুমিয়ে আছে। এবারে তিনি গিয়ে তার তো বিশাল প্রাসাদ, অনেক উপরে দাঁড়িয়ে আছেন সেই লঙ্কেশ রাবণ। তার সমকক্ষ তার শরীর, সে বিশাল প্রাচীরের মতন তার শরীর। সে বলছেন যে হে রাবণরাজ, আমি আপনাকে প্রণাম করি, আমাকে এখন অসময়ে জাগানোর কি কারণ? বলছেন দেখো, এখন লঙ্কার উপরে ভীষণ সংকট এসেছে, তাই সেই সংকট থেকে তুমিই পারো মুক্তি দিতে। বলছেন কে আপনার শত্রু? বলছেন রাম। বলছে রামের সঙ্গে আপনার কিসের শত্রুতা, আমাকে পরিষ্কার বলুন। বলছেন শত্রুতার সঙ্গে তোমার কি প্রয়োজন, তুমি গিয়ে তাদের উপরে মানে আক্রমণ করো। বলছেন না, আমি শুনেছি আপনি অন্যায়ভাবে সেই শ্রীরামের সহধর্মিনী সীতা দেবীকে অপহরণ করেছেন, আমাদের বংশে এই রকম কুকর্ম কেউ করেনি, তুমি কেন করলে? এবারে তো দুই ভাইয়ের মধ্যে তর্কতর্কি আরম্ভ হল। অন্তিম সময়ে রাবণ বলছে যে তুই আমার আজ্ঞা পালন করবি কিনা তাই বল কুম্ভকর্ণ। বলছেন না, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, সেই হিসাবে আদেশ পালন করব, কিন্তু আপনি জেনে রাখুন সেই শ্রীরাম সাক্ষাৎ নারায়ণ, এ আমি জানি। তার সঙ্গে বৈরীভাব করা মানে এই লঙ্কার সমস্ত প্রজা এবং এই লঙ্কাকে বিনষ্ট করা। এবারে বললেন ঠিক আছে, আমি যাচ্ছি আপনার আজ্ঞা পালন করার জন্য, কিন্তু সেই যুদ্ধে সেই নারায়ণের দ্বারাই আমার মৃত্যু হবে। এবারে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখছেন মানে অগণিত বানর সেনা, সেই বানর ধরে তিনি বোধহয় লক্ষাধিক বানর খেয়ে ফেললেন, ধরে ধরে বাল্যভোগ করলেন। এবারে লক্ষ লক্ষ বানর সেনাকে যখন ধরে সে খেয়ে ফেলছে, আর একসঙ্গে ধরছে প্রায় 8-10টা করে, তার তো বিশাল হাত, বিশাল করতল, সমস্ত বানর সেনা তখন হইচই করে যে যেদিকে পাচ্ছে প্রাণপণে ছুটছে, আর বলছে যে কোথায় তোদের সেই মানে রাম আর লক্ষ্মণ। লক্ষ্মণ গিয়ে তাকে বাণে আঘাত করলেন, কিছুই হলো না। অঙ্গদ এক বিশাল শাল বৃক্ষকে তুলে তার উপরে ফেললেন, কিছুই হয় না। হনুমানজি দিয়ে গদার আঘাত করছেন তার হাতের উপর দাঁড়িয়ে, তাকে ছুঁড়ে ফেলে দিলেন মশার মতো। তারপরে জাম্ববান গিয়ে তার মানে বাহুতে এত শক্তি, তার মুষ্টাঘাতে এত শক্তি যে কোনো দেবতা দানব তার সঙ্গে পারে না, তাকে কিছুই করতে পারলো না। এবারে সেখানে গিয়ে বলছেন, ওহো, তুমি তাহলে সেই শ্রীরামের ভাই লক্ষ্মণ, এসো এসো, তোমাকেও খাই আমি আজ। লক্ষ্মণ তিনি সব অলৌকিক বাণ প্রয়োগ করেও তাকে কিছু করতে পারলেন না। ভগবান রামচন্দ্র আসলেন, রামচন্দ্রকে প্রণাম করে বলছেন যে আমি জানি আপনি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে মানে বাধ্য। এবারে প্রভুও বাণ চালালেন, কিন্তু এই যশ লক্ষ্মণকে দেওয়ার জন্য লক্ষ্মণকে ইঙ্গিত করলেন। দেখতে দেখতে তিনি যখন সমস্ত বানর সেনাকে বিধ্বংস করতে লাগলেন, আর বানরের দল তারা চিৎকার চেঁচামেচি করতে করতে মানে বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে, তাদের মনোবল কম হয়ে আসছে, তখন লক্ষ্মণজি কী করলেন, তিনি ব্রহ্মাস্ত্রের অনুসন্ধান করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে সেখানেই শেষ করে দিলেন, আর তিনি সেখানে মারা গেলেন। তার পূর্বে তিনি সাধারণ অস্ত্র দিয়ে তার বাহু কেটে দিলে তা দ্বিগুণ দ্বিগুণ হয়। এইভাবে অন্তিমের সময় সেই ব্রহ্মাস্ত্রের অনুসন্ধানে তাকে বধ করলেন। অপরদিকে এই খবর যখন রাবণ শুনলেন, দুঃখিত হয়ে ক্রোধান্বিত হয়ে তিনি বলছেন আমি নিজে যাব। তার জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্র মহাবীর সেই ইন্দ্রজিৎ, যাকে ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রজিৎ নাম সার্থক করেছিলেন, তিনি বললেন পিতাশ্রী আমি আছি, কোথায় সেই বনবাসী রাম, সে আমাকে কি করবে? ইন্দ্রজিৎ তিনি মানে বহু বহু অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তিনি সেখানে গেলেন, সৈন্য সামন্ত প্রচুর গেল, বানর সেনাগণ ঝাঁপিয়ে পড়ল সেই রাক্ষস সেনার উপরে, তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। দেখতে দেখতে সেখানে হনুমানজি এসে প্রথমে তাকে গদা দিয়ে প্রহার করলেন, কিন্তু ইন্দ্রজিতের কিছু হলো না। অঙ্গদ এসে তাকে খানিকক্ষণ যুদ্ধ করলেন, তাতেও কিছু করতে পারল না। বলছেন, আরে তোরা তো বানর জাতি রে, তোরা তোদের সেই প্রভুর দয় রাম আর লক্ষ্মণকে ডেকে নিয়ে আয়। লক্ষ্মণ তিনি রক্ত চক্ষু হয়ে তিনি এসে বলছেন, ওরে দুষ্ট, আজ আমি তোকে বধ করব। দেখতে দেখতে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো, ঘোরতর যুদ্ধ। তখন এই ইন্দ্রজিৎ সে তখন মায়ার আশ্রয় নিল, মায়ার আশ্রয় নিয়ে সে অলক্ষিতে তাকে দেখা যাচ্ছে না, লক্ষ্মণ দেখছে পাচ্ছে না। সেই সময় তাকে বাণে মূর্ছা করে দিল, অজ্ঞান হয়ে গেল। হনুমানজি তিনি সেই বিশাল পর্বত এনে সেই বিশল্যকরণীর দ্বারা তাকে পুনরায় মানে তার মূর্ছা ভঙ্গ হল। এবারে পরদিন আবার যুদ্ধ যখন আরম্ভ হবে সে সময় দেবতারা আসলো, এসে বলছেন প্রভুকে দণ্ডবত প্রণাম করে যে প্রভু, এই রাক্ষসেরা মায়া দ্বারা যুদ্ধ করে, তারা আকাশের মধ্যে গিয়ে তারা অলক্ষিতে বাণ প্রয়োগ করে, আপনারা দেখতে পান না, তা আপনাদের জন্য আমরা এই অলৌকিক জল নিয়ে এসেছি। আপনারা প্রধান প্রধান যারা আছেন তারা এই জল দিয়ে চক্ষু ধুলেই আপনারা সে তাদের মায়া খণ্ডন করে, তারা যেখানেই লুকিয়ে থাকবে না কেন আপনি তাদের দেখতে পাবেন। তাই আরেকটি দেবতাদের সাহায্য পেলেন। রাম লক্ষ্মণ প্রথমে চক্ষু ধৌত করে দেখছেন যেখানে যেখানে রাক্ষস মানে তারা অদর্শিত হয়ে লুকিয়ে আছে তাদেরকে দেখতে পাচ্ছেন। এইভাবে হনুমানজি, তারপরে সুগ্রীব, জাম্ববান, মুখ্য মুখ্য যারা সেনা অধ্যক্ষ ছিলেন তারা প্রত্যেকেই চক্ষু ধুয়ে নিলেন, এবারে তাদের মায়া দেখতে পাচ্ছেন। তারা অলক্ষিতে বাণ আর চালাতে পাচ্ছেন না, তাদেরকে দেখে ফেলছেন। এই কৌশলে কি করলেন, পরদিন যখন আবার যুদ্ধ আরম্ভ হলো, ভয়ঙ্কর যুদ্ধ, ঠিক সে সময় লক্ষ্মণ দেখলেন ইন্দ্র আকাশের প্রান্তে চলে যাচ্ছে, তাকে দেখতে পাচ্ছে। দেখে অন্তিম সময়ে তিনি ভয়ঙ্কর বাণ দিয়ে সেই ইন্দ্রজিৎকে মানে অলৌকিক বাণ দিয়ে ইন্দ্রজিৎকে হত্যা করলেন, আর ইন্দ্রজিৎ সেখানে পড়েই মারা গেল লক্ষ্মণের হাতে। এইভাবে এবারে রামচন্দ্র নিজে যুদ্ধ করবেন সেই দুষ্ট রাবণের সঙ্গে। আমরা সেই যে রাম এবং রাবণের ভয়ঙ্কর যুদ্ধ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন আস্বাদন করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী মার্কণ্ডেয় মহামুনি কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয় শ্রী শ্রী মহন্ত মহারাজ কি জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।